الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله আমরা উহুদের যুদ্ধের শুরু হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আর্মিকে কিভাবে পজিশন নিয়ে ঠিকঠাক করে লাইন মতো দাঁড় করালেন এই দিকটা আমরা শুনেছিলাম এবং আমরা বলেছিলাম যে সামনের সেশনে থাকবে অপরদিকে কাফেরদের তাদের প্রস্তুতি তারা কিভাবে লাইন ঠিক করছে কোথায় পজিশন নিচ্ছে তারপরে কিভাবে যুদ্ধ শুরু হয়ে গেল সেই পর্যায়ে আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ কোরাইশদের তারা তাদের জেনারেল কমান্ড ছিল আবু সুফিয়ানের হাতে তিনি ছিলেন প্রধান কমান্ডার আর তার বাম দিকে ছিল আরেকজন তার সহকারী ইকরামা ইবনে আবু জাহাল আবু জাহালের ছেলে ইকরামা ছিল তার সহকারী বাম দিকে তার বাম পাশে তার অবস্থান ছিল এবং ডান দিকে ছিল তাদের অন্যতম কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ তখনও তিনি কাফেরদের পক্ষে লড়াই করছেন এবং ওনার সঙ্গে ছিল প্রায় 200 অশ্বারোহী বাহিনী ঘোড়া নিয়ে 200 বাহিনীর কমান্ডার হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এরপরে সাফওয়ান ইবনে উমাইয়া তাদের পদাতিক বাহিনীর প্রধান ছিল যারা ফুট সোলজার এরপরে আরো 100 ছিল যারা তীরন্দাজ তাদের দায়িত্বে ছিল আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া আর তাদের প্রধান পতাকা মেইন ফ্ল্যাগ ক্যারিয়ার যে ছিল তার নাম ছিল তালহা ইবনে আবি তালহা বনি আব্দুদ্দার কবিলার কোরাইদের একটি বংশ হচ্ছে বনু আব্দুদ্দার যেভাবে বনি হাশেম আছে বনি উমাইয়া আছে কোরাইশ বংশের উপবংশ হিসাবে আরেকটা হলো বনি আব্দুদ্দার সেই কবিলার লিডার তালহার হাতে ছিল কাফেরদের বাহিনীর প্রধান পতাকা মেইন ফ্ল্যাগ কোরাইশদের মধ্যে একটা তারা সলা পরামর্শ করে তাদের কিছু দায়িত্ব ভাগ করে নিয়েছিল তারা মক্কার সমাজ পরিচালনা করার জন্য যদিও মক্কা তখন একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃত নয় কিন্তু একটা রাষ্ট্রের মতেই তাদের অনেকগুলো কার্যক্রম ছিল তার মধ্যে অন্যতম তাদের সিস্টেম ছিল যে কোনো জায়গায় যুদ্ধ হয়ে গেলে যুদ্ধের পতাকা যার তাদের যে কবিলার হাতে থাকবে তাদের সেটা হচ্ছে বনু আব্দুদ্দার সবসময় তাদের তারা এই কবিলা এই ফ্ল্যাগ ক্যারি করে এটা তাদের কয়েক বংশ থেকে শতাব্দী থেকে চলে আসছে আবু সুফিয়ান দেখল যে এই বনু আব্দুদ্দারকে কিভাবে উৎসাহিত করা যায় এক এক কবিলাকে এক এক বিষয় দিয়ে সে তাকে সবাইকে চাঙ্গা করত কারণ তিনি তো প্রধান সেনাপতি তাদের যাতে যুদ্ধে তারা খুব ঝাঁপিয়ে পড়ে এই জন্য তাদেরকে গিয়ে একটু উৎসাহিত করার জন্য একটু উচকিয়ে দেওয়ার জন্য গিয়ে বলল যে শোনো বনু আব্দুদ্দার তোমরা কিন্তু বদরের যুদ্ধে আমাদের পতাকা ক্যারি করেছিলে কিন্তু সেখানেও তাদের পতাকা বাহী নিহত হয়ে যায় যার ফলে তারা পরাজিত হয় করে দেখো এখন পতাকার দায়িত্ব তো নিচ্ছ এটা তোমরা কি ধরে রাখতে পারবা না হলে যদি বদরের মতো করো তাহলে আমরা পরাজিত হয়ে যাব তাহলে দায়িত্ব পতাকা দায়িত্ব আমাদেরকে দিয়ে দাও আমরা যেভাবে পারি জীবন বাজি রেখে হলেও পতাকা উঁচু করে ধরে রাখবো এই কথা বলার অর্থ হচ্ছে ওরা তো জাহিলি মানুষ আমাদের গৌরব আমাদের অধিকার এটা কেড়ে নিবে দেখা যাচ্ছে এখন তখন এই কথা শুনে তালহা বনু আব্দুদ্দারের লোকজন খুব ক্ষেপে গেল আবু সুফিয়ানের প্রতি বলল যে দেখো তো আমাদের আমরা কখন এই পতাকা কারো হাতে দেবো না কালকে তোমরা দেখতে পাবে এই পতাকা রক্ষা করার জন্য আমরা কিভাবে জীবন বাজি রেখে যুদ্ধ করছি তুমি দেখবা তো অর্থাৎ আবু সুফিয়ানের উদ্দেশ্য কি ছিল তাদের কবিলাকে খুব করে খেপিয়ে একদম লড়াইয়ের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেওয়া এগুলো একটা দুই নম্বর হলো তাদের বাহিনীতে কাফেরদের বাহিনীতে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা চেষ্টা করলো যে মুসলমানদের তো বিভিন্ন আনসার গোষ্ঠী আসছে, মুহাজির গোষ্ঠী আছে, আবার আনসারদের মধ্যে খাজরাজ আছে, আওস আছে, তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল লাগিয়ে দিয়ে একটু অনৈক্য সৃষ্টি করা যায় কি না এরকম চেষ্টা করার চেষ্টা করলো। তো আবু সুফিয়ান আনসারদের কাছে চিঠি লিখলো বা একজন লোককে পাঠিয়ে খবর দিল। খবরের উদ্দেশ্য হচ্ছে ইয়ামা আসাল আওস অল খাজরাজ, মদিনার প্রধান যারা মেইন জনগোষ্ঠী আনসারদের মধ্যে আওস এবং খাজরাজ, তোমরা এক কাজ করো, তোমাদের সঙ্গে তো আমাদের কোনো যুদ্ধ নেই, যুগ যুগ ধরে তোমাদের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ অবস্থান আছে, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, শুধুমাত্র এই যে কিছু মুসলিম মুহাজির মোহাম্মদের নেতৃত্বে জমা হয়ে তোমাদেরকে যুদ্ধের দিকে নামিয়ে দিয়েছে, ওদেরকে আমরা সাহায্যটা করি, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। এই দেখেন কিছু দুর্বল করে দেওয়া যায় কিনা, এই ফন্দি করল। কিন্তু আলহামদুলিল্লাহ তারা কি এই কথা সাড়া দিয়েছেন? কখনো দেননি। এরপরে দেখা গেল যে আরেকটি চক্রান্ত তারা করলো, আবু আমের নামে একটি লোক, তার আসল নাম হচ্ছে আব্দুল আমর ইবনে সাইফি, সে তার নাম ছিল আবু আমর আর রাহেব হিসাবে পরিচিত ছিল। রাহেব অর্থ কি? রাহেব অর্থ হলো যে দিনদার, দুনিয়াদার না। এই লোক ইসলাম আসার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগে মদিনায় সে আওস কবিলার অন্যতম প্রধান কবিলার একজন শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল, কিছু ধার্মিকতাও তার মধ্যে পাওয়া যেত। কিন্তু সেই লোকটা আসলে বড় দূরভিসন্ধিকারী। তার মদিনায় যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, সে কিছুতেই এটা বরদাস্ত করতে পারল না, মেনে নিতে পারলো না। তার কবিরার অনেক লোক ইসলাম কবুল করেছে, কিন্তু সে যখন দেখলো মদিনা তার হাত ছাড়া হয়ে যাচ্ছে, মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাঁটি মজবুত হয়ে যাচ্ছে, তখন সে প্রায় 25 জন অথবা কোনো কোনো রাওয়ায়েতে 50 জনের মতো যুবককে সে ভড়কিয়ে ফেললো। ওহদ যুদ্ধের আগের কথা, হিজরতের পরে পরেই, যে আমরা আমাদের মদিনায় এই মুহাম্মদ ঘাঁটি গড়ে বসেছে, আমরা মদিনা থেকে তাকে বহিষ্কার করতে হবে। প্রায় 50 জনকে রেডি করে তাদেরকে সহকারে সে মক্কায় চলে আসলো। সে মানে একটা হিজরত করলো আর কি মদিনা থেকে মক্কায়। এসে বলল যে আমরা মক্কার লোকদের সঙ্গে থাকবো, তাদের সঙ্গে উৎসাহিত করব, তাদেরকে যুদ্ধে নামাবো, তাদের সঙ্গ দেব, তাকে মদিনা থেকে এই সমস্ত মুহাজিরদেরকে উৎখাত করে দেওয়া যায়। তার আবু আমর আর রাহেবের নাম পাল্টিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছিলেন আবু আমের আল ফাসিক। আশ্চর্য কথা, তার ছেলে হানজালা রাদিয়াল্লাহু আনহু, ছেলে মুসলিম হয়েছে এবং উহুদ যুদ্ধে ছেলে শাহাদত হবে। কত সাংঘাতিক কাহিনী ছেলের, কিন্তু পিতার কপাল খারাপ। সে আবু আমের এখন এই আবু সুফিয়ানের সঙ্গে মক্কা থেকে মদিনার বিরুদ্ধে যুদ্ধ করে কিছু লোকজন নিয়ে এসেছে, সে এখন বের হয়ে আসলো। এসে সে তাদেরকে উহুদের যুদ্ধের সময় কিছু ফন্দি করলো কি, সে তো মদিনার এই আশেপাশের জায়গাগুলো ভালো করে চিনে, তার মাথায় দুষ্টামি আসলো যে কাফেরদের অবস্থান যেখানে হয়েছে, তার মোকাবেলায় মুসলমানদের অবস্থান যেখানে হতে পারে, তখন ওনারা এসে পৌঁছেননি, সে কোন জায়গায় তারা অবস্থান নিবে কিছু ধারণা করে ওই জায়গায় এখানে সেখানে কিছু গর্ত খুঁড়ে ফেললো। খোলা ময়দানে যুদ্ধ তো হবে, খোলা ময়দানে তো ওনাদের সাইডে কিছু গর্ত খুঁড়ে ফেললো যেখানে মুসলমানরা আসতে পারেন, পরে লোকেশন নেবেন, এখানে সেখানে কিছু গর্ত খুঁড়লো। এই গর্ত খোঁড়াটা কিন্তু সে চিন্তা কি উদ্দেশ্য করেছে বলেন তো? ওনারা দোয়া দোয়া করে যুদ্ধের সময় তখন চট করে পড়ে যাবেন, এবং ঠিকই দেখা গেল যে তার গর্তে কিছু মুসলমান পড়ে গেলেন, স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তে পড়ে গেছিলেন, এবং যার ফলে উনি সেখানে আহত হয়ে গিয়েছিলেন। তো এই ব্যক্তি গিয়ে তখন তাদেরকে বলল, আবু সুফিয়ানকে, তালহা ইবনে উবাইদুল্লাহকে বলল যে দেখো আমি এক কাজ করি, আমি এখন যদি যাই তাদেরকে আহ্বান জানাই, আশা করি আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না আমার আওস কবিরা লোকেরা, মদিনা অনেকে হয়তো সাড়া দেবে এই কথা, সবাই বলে ভালো কথা, তুমি যদি ওদের মধ্যে কিছু অনৈক্য সৃষ্টি করতে পারো, কিছু লোককে যদি নিয়ে যেতে পারো, সরিয়ে দিতে পারো, তো ভালো কথা। তখন সে এসে ফ্রন্ট লাইনে এসে দাঁড়িয়ে বলল, তখনও যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, আর তখন একটা তাদের তরিকা ছিল যে যুদ্ধ শুরু হয়ে গেল ফরমালি হয়, হঠাৎ করে এইভাবে অ্যাটাক করে না, যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু হয়। যুদ্ধ ঘোষণার শুরু হওয়ার ঘোষণা দেওয়ার আগেই সে দাঁড়িয়ে বলল, ইয়া মাশাল আওস, হে আওস জাতির লোকজন, আনা আবু আমের, তোমরা চেনো আমি হচ্ছি আবু আমের। তখন তারা বলল, লা আনা আমাল্লাহ বিকা ইয়া ফাসিক, তোমার কপালে আল্লাহ ভালো কিছু না রাখুক, এই ফাসিক লোক কি বলতে চাও তুমি? ফাকাল লাকাদ আসাবা কওমি বাদি শার, এখন আর কি বলবে, তাদের উত্তর শুনে সে বুঝে ফেলছে, এখন ল্যাজ গোটাই আবার চলে আসলো। তারা বললো, কি ব্যাপার, তুমি না খুব দম্বের সাথে গেলা, তোমার লোক তোমার খুব কথা শুনবে? বলে যে, আরে বলো না, আমার কম থেকে চলে আসা পরে আমার কমের কপাল পুড়ে গেছে, তাদের অনেক ভীম মানে ভীমরতি ধরেছে, তাদের বিকৃতি হয়ে গেছে, ওকে, এমনকি কয়েকজনে তারে ছোটোখাটো কিছু ঢিলও মারলো, আর এরা কয়েকজনকে পাল্টা ঢিল মারলো, ভরে শ্বাসে দেখলো তো সুবিধা নাই, তখন সে ফেরত আসলো, তার ওই কয়েকজন লোককে নিয়ে গিয়েছিল, আবার তাদের ক্যাম্পে চলে গেল। তাহলে এভাবে করে দেখা গেল তাদের কয়েকটি ছোটোখাটো প্রচেষ্টা ছিল, মুসলমানদের ভিতরে ফাটল ধরানো যায় কি না, তাদেরকে একটু নিরুৎসাহিত করা যায় কিনা, এটা ফেল করলো। এরপরে মক্কার কাফেরগণ, আপনারা শুনেছেন, তারা তাদের অনেক মহিলাদেরকে নিয়ে এসেছে, মহিলাদেরকে দিয়ে পুরুষদেরকে কিভাবে উৎসাহিত করা যাবে যুদ্ধের জন্য, তাদেরকে যুদ্ধের গান বাজিয়ে বাজিয়ে ক্যাম্পে ক্যাম্পে গিয়ে তাঁবুতে তাঁবুতে গিয়ে সবাইকে উৎসাহিত করছে। তার লিড করছিলেন এই মহিলা বাহিনীর হিন্দ বিনতে উতবাহ, সে হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী, কিছু মহিলাদেরকে সাথে নিয়ে সে দফ টফ এগুলো নিয়ে কিছু ঢোল টপকে নিয়ে গান গায় আর সবাইকে উৎসাহিত করে যুদ্ধের জন্য। এবং সেই তাদের কবিতার কিছু রেওয়ায়ত হয়েছে, সে বলছে, ওয়াইহান বনি আব্দিদ্দার, ওয়াইহান হমাত আল আদবার, দারবান বিকুল্লে বাত্তার, সে বলছে বনু আব্দুদ্দার গোষ্ঠী কবিলার মক্কার, এরকম বিভিন্ন কবিরা নাম ধরে ধরে, যে তোমাদের দায়িত্ব হচ্ছে যে এইভাবে যারা মহিলা ইত্যাদিরা আছে, তোমাদের স্ত্রী পুত্র রেখে এসেছ, তাদের কথা মনে রেখো যুদ্ধের সময়, তোমরা যদি যুদ্ধ থেকে পালিয়ে যাও তাহলে তোমাদের স্ত্রী ছেলে মেয়ের জীবন বিপন্ন হয়ে যাবে, তাদের জানমাল রক্ষার্থে তোমরা লড়াই করতে হবে। এরপরে তারা আরো বলল, ইনতুকবেলু নু আনেক ও নাফরুসু নামারেক, তোমরা যদি সামনের দিকে বীরের মতো এগিয়ে যাও তাহলে এই যুদ্ধে বিজয় লাভ করলে তোমাদেরকে আমরা আলিঙ্গন করে ধরব আর ফুল বিছানা বিছিয়ে দিব তোমাদের জন্য, আউ তুদবেরু নুফারেক হেরাকা গাইরে ওয়ামেক, আর যদি পৃষ্ঠ প্রদর্শন করে দুশ্মনের মোকাবিলায় পালিয়ে আসো, দৌড়ে এদিকে চলে আসো, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক চিরদিনের জন্য বয়কট করে দেব, আর এমনভাবে হবে আর কোনোদিন তোমরা আমাদের মায়া মমতা খুঁজে পাবে না। মানে কবিতার আলোকে কবিতার ঢঙ্গে যুদ্ধ করে করার জন্য যুদ্ধের গান গাওয়া গেয়ে গেয়ে তাদের বাহিনীকে তারা চাঙ্গা করার চেষ্টা করলো। এই তাদের প্রস্তুতি শেষে এবারে মেইন যুদ্ধ শুরু হয়ে গেল, ঘোষণা দিয়ে যুদ্ধ এসে গেল, আর প্রত্যেকটি পুরো ময়দানের মধ্যে প্রচুর লোক, তো কাফেরদের পক্ষ থেকে কি পরিমাণ এসেছে, 3,000, আর মুসলমানদের পক্ষ থেকে 700, কম না, 3,000 তো অনেক, আর এই 700 3,000 মোকাবিলা করার জন্য কীরকম যুদ্ধ করতে হয়েছে, প্রচণ্ড বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে বনু আব্দুদ্দারের তাদের যুদ্ধের কিছুক্ষণের প্রথম ধাক্কাতেই তলহা ইবনে আবি তলহা, যে তাদের লিডার ছিল, আবু সুফিয়ানের কাছে চ্যালেঞ্জ দিয়ে আসছিল, তার অবস্থায় কাহিল, তাকে তার পতন হয়ে গেল, তাকে অ্যাটাক করা হয়ে গেল, বনু আব্দুদ্দারের সে নিজে মরে গেল। এরপরে মানে তার মোকাবিলা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন তার প্রথমে যখন তালহা ইবনে আবু তালহা মরে গেল অ্যাটাকের শিকার হয়ে, তার ভাই আবু সাইবা ওসমান ইবনে আবি তালহা আসলো এবার ফ্লাগ ধরতে, কারণ তাদের কবিলার মধ্যে ফ্লাগকে ধরে রাখতে হবে, তাদের গর্ব জাতির অহংকার ধরে রাখতে হবে ফ্লাগ ধরে। সে যখন তার ভাই যখন আসলো, তার ভাইকে অ্যাটাক করলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। বাস ওনার তরবারির আঘাতে সে কুপোকাত হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। এরপরে তার তাদের পতাকা নিয়ে ধরলো আবু সাঈদ ইবনে আবি তালহা, ওকে, তাদের আরেক ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাকে তীর দিয়ে আঘাত করলে তাকেও ধরাশায়ী করে দিলেন, সেও মানে নিহত হয়ে গেল। অতপর কয়জন গেল? তিনজন। তারপর চার নম্বর আসলো মুসাফে ইবনে তালহা ইবনে আবি তালহা, এবার তালহার ছেলে আসলো, তার তাই শেষ হওয়া তিন ভাই শেষ, এবার তার ছেলে পতাকা নিয়ে আসলো। তাকে আসেম ইবনে সাবিত ইবনে আফলাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবি তীর নিক্ষেপ করে তাকে কতল করে দিলেন, চার নম্বর গেল। অতপর তার ভাই হারিস ইবনে তালহার আরেক ছেলে হারিস আসলো, তাকেও আসেম আবার তীর নিক্ষেপ করে তাকেও কতল করে দিলেন। কয়জন গেল? পাঁচজন গেল। এই দুই ছেলেকে হারিয়ে তালহার স্ত্রী, এই দুই ছেলের মা সুলাফা, সেও আসছিল হিন্দ ইবনে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের সঙ্গে, এই গান গেয়ে সবাইকে উৎসাহিত করতে। তাদের মা বলল যে আমার দুই ছেলেকে আসেম এভাবে শেষ করে দিল, কোন আসেমের তীরে তার দুই ছেলে গেল, বলে সে এখন মানত করলো আল্লাহকে সাক্ষী রেখে, যদি আসেমের যুদ্ধে যদি তার তাদের বাহিনী বিজয় লাভ করে, তাহলে আসেমেরকে খুন করে তার মাথার খিলুর মধ্যে মদ ভর্তি করে সে মদ পান করে প্রতিশোধ নেবে। কিরকম জিদ নিয়ে আসেম মহিলার দেখেন এবার। এখন এদিকে আসেম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে আসার আগে আল্লাহর কাছে তিনি এমন দোয়া করেন যে আল্লাহ এরা যুদ্ধের পরে যদি কেউ আমার গায়ে হাত দেয়, আমাকে আমার চেহারা বিকৃত করে, আমাকে নিয়ে তারা যদি কোনো ধরনের অন্যায় আচরণ করে, কোনো মুশরিকের হাত যেন আমাকে টাচ না করতে পারে, আল্লাহর কাছে তিনি ওয়াদা করে এসেছেন। এরপরে পাঁচজনের পরে কেলাব ইবনে তালহা, তালহার আরেক ছেলে ছিল কেলাব, তা সে এবার হাতে নিল, তাকেও কতল করে দিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কয় নম্বর গেল? ছয় নম্বর। তার মধ্যে এই তালহার ছেলেই হলো চারজন, আর তালহা সহ বাকি তার দুই ভাই, এভাবে করে ছয় জনা সাতজন গেল। এইভাবে তারা একের পর এক শেষ হয়ে গেল, তালহার গোষ্ঠী শেষ। এরপরে বনু আব্দুদ্দার অন্যরা এসে পতাকা হাতে নিল, সে তার না হলো আরতা ইবনে সুরাহবিল, তাকে আলী রাদিয়াল্লাহু আনহু কতল করে দিলেন, এটাও শেষ। এরপরে তাদের পতাকা হাতে নিয়েছিল সুরাহি ইবনে কারিত, তাকে জুমান নামে এক লোক হত্যা করে দিলেন। এই জুমান না, কুজমান, কুজমান কিন্তু এই উহুদ যুদ্ধে খুব বীরত্বের সাথে যুদ্ধ করেছে, কিন্তু তার একটা করুণ পরিণতি আছে, একটু পরে আমরা দেখব। কুজমান মনে রাখবেন নামটা, কুজমান। এই কুজমান তাকে হত্যা করে দিল। এরপরে মুশরিকদের পতাকা হাতে নিল আবু ইয়াজিদ ইবনে উমাইর ইবনে হাশেম, তাকেও কুজমান হত্যা করে দিল। প্রায় এভাবে এগারো জন হত্যা হয়ে গেল পতাকা হাতে নেওয়ার কারণে। মুশরিকরা দেখলো যে এই পতাকার মধ্যে কোনো ফায়দার কিছু নাই আজকে, এরপর থেকে আর কেউ পতাকা হাতে নেওয়া সাহসই করলো না, পতাকা মাটিতে লুটিয়ে পড়ে গেল। এইভাবে তারা যুদ্ধের প্রথম দিকে একটা বড় ধরনের ধাক্কা খেলো, মার খেলো, এবং মুসলমানদের বিজয়ের লক্ষণ স্পষ্টভাবে ফুটে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কানা রাসূলুল্লাহ আসাবী আউয়াল আন-নাহার, প্রথম দিকে এই মুসলমানদেরই বিজয় ছিল, যদিও পরবর্তী পর্যায়ে মুসলমানদের ক্ষতি মোকাবিলা করতে হয়েছে, সেটা আসবে ইনশাআল্লাহ। কিছু কিছু সাহাবী প্রচন্ড বীর বেগে বীরত্বের সাথে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন, এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, যুদ্ধের ময়দানে বিশাল ভূমিকা রাখেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু আবু দুজানার কাহিনী বলেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, গত সপ্তাহে মনে আছে কিনা, যে আমি তরবারি দেব যে তার হক আদায় করে, জুবাইর ইবনে আওয়াম মনে করেছিলেন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার আত্মীয়, একান্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্যের মতো, তিনি আমাকে দেবেন আশা করছিলাম, কিন্তু সে বলল যে আবু দুজানা বলে আমি হক আদায় করবো, তিনি তাকে দিয়ে দিলেন। আমি খুব দুঃখ পেলাম মনে মনে। তো আকুল তো আনা ইবনু সাফিয়া আম্মাতি, আমি ওনার ফুফুর ছেলে, ওনার ফুফাতো ভাই, কোরাইশ বংশের। আমি চেয়েছিলাম, তিনি আমাকে দিলেন না, তাকে দিলেন। আজকে এই ওহদের যুদ্ধের দিনে আমি দেখতে চাইব ওকে যে তিনি দিলেন সে এটার হক কিভাবে আদায় করে। তো আমি দেখলাম যে যুদ্ধে নামার আগেই তিনি মাথার মধ্যে একটা লাল স্কার্ফ দিয়ে পাগড়ির মতো করে বেঁধে ফেললেন, এবং আনসার এই সাহাবিরা তাকে চিনতেন, আবু দুজানা খুব বীর মানুষ। আর কোন যুদ্ধে তিনি যদি মাথায় লাল পাগড়ি বাঁধেন তার অর্থই হচ্ছে আজকে তিনি প্রচন্ড প্রস্তুতি নিয়ে এসেছেন, রক্তপাতের নদী বহিয়ে দিবেন, কোনো পরোয়া করবে না তিনি, আজকে তার সামনে সহজে কেউ টিকতে পারে না। এইরকম অবস্থায় তিনি আসলেন। তারপরে তিনি সামনের দিকে তরবারি নিয়ে ছুটছেন, যাকে পাচ্ছেন তাকেই কতল করছেন, এগিয়ে যাচ্ছেন, কতল করছেন, এগিয়ে যাচ্ছেন সামনে। তখন জুবাইর ইবনে আওয়াম বলেন যে একটি লোক কাফেরদের মধ্যে ছিল, তার কাজ ছিল মেইনলি যে সমস্ত মুসলিম বাহিনীর সদস্যরা এভাবে তো সামনাসামনি মোকাবিলা হচ্ছে, যে যারা আহত হয়ে পড়ে যাচ্ছে এগুলা কোনটা কোনটা এখনো মরে নাই মুসলিম বাহিনীর, এগুলাকে হত্যা করে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক খুঁজে খুঁজে। এই দুষ্ট লোকটাকে তিনি দেখলেন যে এই লোকটা খুবই দুষ্ট। ওকে ফাজাল কুল ওয়াহিদ মিনহুমা, তখন এই দুইজনের মোকাবিলা করছেন, ওই লোকটাকে টার্গেট নিয়ে আবু দুজানা এগিয়ে যাচ্ছেন। ওকে, তো সাহাবি জুবাইর আওয়াম বলেন আমি মনে মনে তামান্না করেছিলাম যে আমার সঙ্গে যদি ওই দুষ্ট লোকটা দেখা হয়ে যেতে পারে, তার সামনে যেতে পারি, আমি তাকে দরাশাই করব। ওকে, যাই হোক, কিন্তু আবু দুজানা সামনে চলে গেলেন, গিয়ে ওই লোকটাকে অ্যাটাক করার চেষ্টা করলেন, আর ওই লোকটা আবু দুজানাকে অ্যাটাক করলো। তারপরে শেষ পর্যন্ত আবু দুজানা তাকে শেষ করে দিলেন, আলহামদুলিল্লাহ দুশ্মনটা গেল। এরপর আবু দুজানা এরপরে আরো সামনের দিকে কাফেরদের বহু ভেদ করে তাদের একদম ভিতরে ঢুকে গেলেন। এরপরে যেতে যেতে হত্যা করে করে পাহাড়ের একদম তাদের যেখান থেকে তারা উঠেছিল পাহাড়ের উপরে মহিলাদেরকে রেখে নিচে তারা নেমেছিল, তিনি এগুলোকে কতল করে পাহাড়ের উপরে উঠলেন। উঠে দেখ তিনি দেখলেন যে একজন লোক সবাইকে প্রচন্ড বেগে উৎসাহিত করছে পাহাড়ের উপরে থেকে থেকে। তিনি দৌড়ে তার কাছে গেলেন, গিয়ে সেই লোকটিকে হত্যা করার জন্য তরবারি এমনিকে ধরে আবার টান দিলেন, তাকে হত্যা করলেন না। তো জুবাইর বললেন যে আমি এইটা এই দৃশ্য দেখলাম, কারণ জুবাইর তাকে ওয়াস্ট করতেছেন, তিনি কি করেন আজকে তরবারি হক কিভাবে আদায় করেন। যুদ্ধ যখন থেমে গেল, আবু দুজানাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার তো আজকে অনেক বীরত্বের কাহিনী আমি নিজ চোখে দেখলাম, আল্লাহ তাআলা কবুল করুন, কিন্তু ওই যে পাহাড়ের উপরে গিয়ে ওই লোকটাকে তুমি আঘাত করতে গিয়ে আবার পিছপা হয়ে গেল ঘটনা কি, তাকে তুমি কেন ছেড়ে দিলে? আবু দুজানা বললেন যে আমি দেখলাম একজন লোক ওখানে দাঁড়িয়ে সবাইকে এমনভাবে উৎসাহিত করছে, তাকে টার্গেট নিয়ে গেলাম, যে তরবারি উঠালাম, কিন্তু যখনই তরবারি উঠেছি সে তখন ওই যে আরবতে ওয়াল ওয়ালা করে, লুল 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 করে চিৎকার করে একরকম, মহিলারা কিছু করে তো এরকম, এইরকম করে চিৎকার করে তার গলার আওয়াজ দেখে বোঝা যায় তো মহিলা, পুরুষ না। হ্যাঁ, তখন আমি আকরাম সাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আদরাবা বিহি ইমরাতান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির সম্মান রক্ষা করলাম, এই তরবারি কোনো মহিলা গায়ে যেন আঘাত না করে। জেনারেলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেন যুদ্ধের ময়দানে কি করতে হবে, যারা বুড়ো একেবারে এবং যারা সরাসরি যুদ্ধে লিপ্ত নয় মহিলা তাদেরকে তোমরা মেরে ফেলো না, আঘাত করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির একটা শান আছে, মহিলার মতন দুর্বল জাতিকে এই তরবারি আঘাত করতে পারে না, তখন এই জন্য আমি তাকে আঘাত করিনি। আবু দুজানার হাতে বহু কাফের সেদিন ধরাশায়ী হয়েছিল। এরপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু শাহাদত অর্জন করেন। শাহাদতের আগে তিনি যথেষ্ট বীরত্বের সাথে লড়াই করেছেন। বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে জাবির রাদিয়াল্লাহু আনহু ওহদের দিন ওনার যখন শহীদ হয়ে গেলেন, ওনার লাশকে নিয়ে আসা হলো, শরীরটা জাবের ওনার ছেলে জাবের বলেন যে আমার আব্বার আবদুল্লাহ কে যখন তিনি সরি ইয়াস জাবেরের পিতা আবদুল্লাহ, যে আমার আব্বাকে যখন নিয়ে আসা হলো রাস্তা ঢাকা ছিল এবং ওনার চেহারাকে তারা এত ক্ষত বিক্ষিত করেছে, এই জন্য অন্যান্য সাহাবিদের শহীদের লাশ খোলা থাকলেও চেহারার ওনার চেহারাকে ঢেকে রাখা হয়েছিল। তো কেউ ওনার চেহারা খোলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেকে রাখতে বলেছেন। আমি চেয়েছিলাম যে আমার পিতার চেহারাটা একটু দেখি, মুখটা আমি কাপড় থেকে সরিয়ে নিয়ে আসি, আমার লোকজন নিষেধ করলো যে খবরদারিটা করো না, আবার আমি খুলতে চাইলে একটু দেখি আবার চেহারা, তারপর লোকেরা আমাকে থামিয়ে দিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আমার আব্বা আবদুল্লাহ ইবনে হারামের লাশ দেখতে এবং তিনি বললেন যে চেহারাটা একটু খোলো, খোলা হলো। এরপরে ওনার পরিবারের কেউ কোনো মহিলা সদস্য এখানে আসছিলেন, তিনি একটু জোরে কান্না করে উঠলেন তার প্রিয়জনের লাশের এই অবস্থা দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাদিহি, কে কান্নাকাটি করলো? ফাকালু বিন্ত আমর আও উখত আমর, যে আমরের মেয়ে অথবা আমরের বোন, অর্থাৎ এই যে আবদুল্লাহ যিনি ওনার আইদার বোন অথবা ওনার ফুফু, রেওয়ায়ত দুইটা রেওয়ায়ত আসছে যে বোন বা ফুফু তার এই মৃত্যু দেখে খুব জোরে একটু কান্না করলেন, কষ্ট সহ্য করতে পারলেন না। তখন বলা হলো কে? বলা হলো যে আমরের মেয়ে অথবা কোনো কোনো রেওয়ায়তে আমরের বোন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেমা তাবকি, কেন সে কাঁদছে, কাঁদে কেন এই প্রিয়জনকে হারিয়ে? ফামা যালাতিল মালাইকাতু তুযিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রুফিআ, ফেরেশতাগণ তার লাশকে এভাবে পাহারা দিচ্ছে, ছায়া দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সেখানে ময়দান থেকে নিয়ে না আসা হয়েছে ততক্ষণ পর্যন্ত এই লাশটাকে পাহারা দিচ্ছিল আল্লাহর ফেরেশতা বাহিনী, ছায়া দিয়ে রেখেছিল। এবং জাবের রাদিয়াল্লাহু আনহুর ছেলে বলেন যে আমি স্বপ্নে দেখলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার যখন দেখা হলো আমি বললাম, তিনি আমাকে বললেন, ইয়া জাবের, মালি আরাকা মুনকাসিরান, পিতার শোকে পরবর্তী পর্যায়ে মদিনায় আমি যখন একটু কষ্টে আছি, একদিন তিনি আমার চেহারার দিকে তাকিয়ে বললেন যে জাবের, আমি তোমাকে এত কষ্টে নিপতিত দেখছি কেন, তোমার মনে এত কষ্ট কেন? ফাকুলতি ইয়া রাসূলুল্লাহ, উস্তুশিদা আবি ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনান, আমার পিতা তো শহীদ হয়ে গেছেন আপনি জানেন, আর ওনার অনেক ছোটোখাটো সদস্যদের ছোট বাচ্চা কাচ্চাদের পরিবার রেখে গেছেন এবং কিছু কর্জ রয়ে গেছে, সবগুলো মিলে স্বাভাবিকভাবে একটু চিন্তিত আছি। তো তিনি বললেন, আলা উবাশশিরুকা বিমা আলাকি আল্লাহু বিহি আবাক, আমি কি তোমাকে এমন সুসংবাদ দেব যে তোমার আব্বা শাহাদাতের পরে কি পেয়েছেন, তার কি হালত, কোন হালতে আছেন জানো, তার মর্যাদা কি আল্লাহর কাছে? বলতে বলা ইয়া রাসূলুল্লাহ, বলেন তাহলে ইয়া রাসূলুল্লাহ। قال ما كلم الله احدا قط الا من وراء حجاب وان الله احيا اباك فكلمه كفاحا, এই পর্যন্ত আল্লাহ তাআলা কোন নেককার লোকের সঙ্গে পর্দার অন্তরালে ছাড়া সরাসরি দেখা করে কথা বলেননি, কিন্তু তোমার আব্বার সঙ্গে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে সরাসরি কথা বলেছেন। তার ইন্তেকালের পরে তাকে আল্লাহ রিভাইভ করেছেন, তার রূহকে আল্লাহ জিন্দা করে তার সঙ্গে আল্লাহ কথা বলেছেন সরাসরি পর্দা সরিয়ে দিয়ে। এরপরে বলেছেন তোমার আব্বাকে আল্লাহ আল্লাহ কি বলেছেন জানো, ফাকালা ইয়া আব্দি তামান্না ও থিকা, আল্লাহ তাকে দেখা করে বললেন যে বান্দা তুমি কিছু চাও আমি তোমাকে দেব, বলো তোমার কি তামান্না আছে। কলা তুহিয়িনি ফা উক্তালা কাতলাতান সানিয়াতান, তিনি আরজু করলেন আল্লাহ আমাকে আবার জীবন্ত করে দুনিয়ায় পাঠান, আমি আরেকটি বার শাহাদাত বরণ করে আসি, আরেকটি বার শহীদ হয়ে আসি। আল্লাহ তাআলা বললেন, ইন্নি কাদাইতু আন্নাহুম লা ইয়ারজুন, শোনো বান্দা ওইটা তো আমার চূড়ান্ত ফয়সালা আগেই হয়ে আছে, দুনিয়া থেকে একবার মরে গেলে কাউকে আবার দুনিয়াতে জিন্দা করে পাঠাবো না, এটা হবে না বান্দা। তারপরে কি কথা হয়েছে আল্লাহর সঙ্গে ওনার সেটা আর রেওয়ায়তে আসেনি, আর ওই উপলক্ষেই আল্লাহ তাআলা তখনই কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় এভাবে শাহাদত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলে দিও না, বরঞ্চ তারা জীবন্ত, তাদের রবের কাছে তারা রেজেক পাচ্ছে। আব্দুল ইবনে হারাম, এই জাবেরের পিতা, তিনি ওসিয়ত করেছিলেন তার ছেলে জাবেরকে। হাদিসে সহি বুখারী হাদিসে এসেছে, যখন উহুদের যুদ্ধ শুরু হয়েছে, উহুদের যুদ্ধের আগের দিন রাত্রে, আগের রাত্রে, যুদ্ধের আগের রাত্রে জাবের রাদিয়াল্লাহ আনহু স্বপ্ন দেখলেন। একটা স্বপ্ন দেখে তার ছেলে জাবেরকে বললেন, ডেকে, শোনো বাবা, মা উরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইউকতালু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্ন দেখেছি, আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, আমি সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম প্রথম দিকেই শহীদ হয়ে যাব, আমাকে আল্লাহ কবুল করে ফেলবেন আমার মনে হচ্ছে। ওয়া ইন্নিলা আতরুকু বাদি আযা আলাইয়া মিনকা, তুমি জানো তো আমার সন্তানদের মধ্যে তোমার মতন প্রিয় আর কোনোটি নেই আমার সন্তানদের মধ্যে, আমি তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করি, তুমি ভালো করেই জানো, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা মহব্বত করি ওদূর নিতে পারি নাই, এছাড়া ওনার পরে আমি, তুমি আমার সবচেয়ে পছন্দের সন্তান, সবচেয়ে পছন্দের ব্যক্তি, তো আমার কিছু দিন দায়ীন রয়ে গেছে, কর্জ রয়ে গেছে, তুমি চেষ্টা করো মানুষের ঋণগুলোকে শোধ করে দিতে, আর তোমার ভাই বোন ছোটো খাটো যেগুলো আছে এগুলোকে একটু খেয়াল করো বাবা, তাদের লুক আফটার করো, দেখভাল করো, তাদের দায়িত্ব পালন করো। তারপরে সাহাবী জাবির বলেন, পরের দিন সকালেই মানে প্রথম দিকেই আমার আব্বা শহীদ হয়ে গেলেন, ওনার স্বপ্ন সত্যি প্রমাণিত হল। এরপরে আসলো আরেকজন বীরের কাহিনী, হানদলা রাদিয়াল্লাহু আনহু, আবু আমর আল ফাসিকের ছেলে। তিনি, ওনার টাইটেল হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহু, টাইটেল হচ্ছে গাসিলুল মালাইকা। গাসিলুল মালাইকা, মালাইকা অর্থ কি? ফেরেশতা। গাসিল মানে যাকে ধোয়ানো হয়েছে, ফেরেশতাগণ যাকে যার লাশ ধোয়ার ব্যবস্থা করেছেন। শহীদদের লাশ কি ধোয়ানো হয়? যুদ্ধের ময়দানে যারা একদম ময়দানে যাদের ইন্তেকাল হয় তাদের লাশ ধোয়ানো হয় না, তাদের কাপড়ও খোলা হয় না, ওই কাপড় দিয়েই কাফন করা হয়, যদি ওই কাপড়টা এনাফ থাকে, ধোয়ানো হয় না। এবং তারা কিয়ামতের দিন যখন হাশরের ময়দানে উঠবেন, যে আঘাত তারা পেয়েছেন, রক্তপাত হয়েছে সেই শরীরের জায়গা থেকে, হাশরের ময়দানে উঠবেন, রক্ত পড়তে থাকবে ফোয়ারা দিয়ে, কিন্তু এই রক্ত নাপাক হবে না, রক্তের সুগন্ধ হাশরের ময়দানে ছড়িয়ে পড়বে, সুগন্ধ হবে। তো এই জন্য তাদেরকে গোসল করানো হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবি হামদালার কাহিনী, যে তাকে ধোয়ানো হয়েছে, এই বিষয়ে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বা রেওয়ায়েত এসেছে যে হামজালা যেতে যেতে অনেক এগিয়ে গেছেন, বীরত্বের সাথে এগিয়ে যেতে যেতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গেছেন, এবং টার্গেট নিয়েছেন আবু সুফিয়ানকে, তিনি আঘাত করবেন। এই সময় কাফেরদের বাহিনীর আরেকজন লোক সাদ্দাদ ইবনে আসওয়াদ, সে টের পেল, সে এসে ওনাকে কতল করে দিল। হামদালা রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে কতল করার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে এসেছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের খোঁজ করা হলো, যে একে সবাইকে যখন ইহুদের যুদ্ধের ময়দানের পরে নিয়ে আসা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা সাহাবীরা কেউ জানতে পারেননি, ইন্না সাহিবাকুম হামদালা তুগাসিলুল মালায়েকা ফাসালু সাহিবাতাহু, কি ব্যাপার, আমি দেখতে পেলাম ফেরেশতাগণ এসে তোমাদের সাথী ভাই হামজালাকে গোসল দেওয়াচ্ছেন উহুদের ময়দানে, ঘটনা কি? তার পরিবারকে জিজ্ঞেস করে আসে তো, তখন বলেন যে তার স্ত্রী জবাব দিলেন, খারাজা ওয়াহুয়া জুনুবুন লাম্মা সামিআল হাইয়া, ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধের ময়দানের যুদ্ধের খবর যখন পেল, আর খবর এসেছিল এমন যে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছেন কিনা, এই খবরটা পেয়ে সে এমনভাবে জোর দিয়েছিল যে সে ফরজ গোসল করতে পারেনি, সেটা না করেই জোর দিয়েছে যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বললেন, ফাদাকা কাদ গাছ সালাতুল মালায়েকা, এই জন্যই তো ফেরেশতাগণ তাকে ফরজ গোসল দেওয়ার কাজটা করে দিয়েছেন। এরপরে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবি, তিনি ছিলেন আসলে একটু খোঁড়া, মানে যেটাকে বলেন সাধারণ বাংলায় ন্যাংরা প্রকৃতির লোক, বেশ ওনার পা নিয়ে তিনি কষ্ট করে হাঁটতেন। ওনার চারজন যুবক ছিল, সবাই এই চারজন যুবকই বড় মুজাহিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সব যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওহদের যুদ্ধে চার ভাই বললেন, বাবা আপনি এই খোঁড়া পা নিয়ে যুদ্ধে যাওয়ার দরকার নেই, এটা যথেষ্ট ওজন আছে, আমরা চার ছেলে আপনার পক্ষ থেকে যুদ্ধ করছি, আর আপনি কেন যাবেন? তো তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার আব্বাকে অব্যাহতি দিয়ে দেন, আমরা তো চারজন আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অব্যাহতি দিয়ে দিলেন, থাক ওনার দরকার নাই, তোমরা চারজন আসলে চলবে। তা আমর ইবনে জামূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, তা ওনার মনে বুঝতেছে না, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কাতালতু ফি সাবিলিল্লাহ হাতা উক্তালা আমশি বিরাজলি হাদিহি সহীহাতান ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মনের আরজু আছে যদি এসে জয়েন করি, আপনি পারমিশন দিলে আমি যদি শাহাদত অর্জন করি, তাহলে আমার পাকি আল্লাহ আখিরাতে ঠিক করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তুমি তো খোঁড়া হয়ে জান্নাতে যাবে না, সুস্থ পানিয়েই যাবে। তারপরে তিনি চলে আসলেন, ছেলেরা ওনাকে থামাতে পারল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাকে ওনার লাশকে লক্ষ্য করে বললেন, তিনি ওই সময় ওনাকে জবাব দিয়েছিলেন যখন প্রশ্ন করেছিল, আমি তো দেখতে পাচ্ছি তোমার পা ঠিক হয়ে গেছে, তুমি জান্নাতে সুস্থ পা নিয়ে যাচ্ছ। এই জন্য সাহাবি চলে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার অন্য রেওয়ায়েতে আসছে, মান কুতিলাল ইয়াউম দাখালাল জান্নাহ, আজকে যে শহীদ হয়ে যাবে তিনি কি জান্নাতে যেতে পারবেন? তিনি বলেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আরজিউ ইলা আহলি হাত্তা উদখালা আদখালাল জান্নাহ। তিনি বললেন, আল্লাহর কসম, যার হাতে আমার জান রয়েছে আমি আমার পরিবারে ফেরত যাব না আজকে জান্নাতে যাওয়ার আগে, আমার আজকে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি এসেছি। তো তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর কসম করার দরকার কি রে ভাই, কসম ঠিক যদি না রাখতে পারো এমনিতেই তো দিবেনই আল্লাহ তাআলা, তুমি কসম করে বসলা কেন আবার? তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শুনলেন, শুনে বললেন, ওমর মাহলান ইয়া ওমর ফা মিনহুম মান লাউ আকসাম আলা আল্লাহ লা আবাররাহ, তুমি কি জানো না ওমর, কিছু আল্লাহর বান্দা এমন আছে তারা কসম করে যে কথা বলবে আল্লাহ তাদের সেই কথাকে ঠিক ঠিক ভাবে পালন করার জন্য তৌফিক দেবেন। আর ওই এই সমস্ত লোকদের যাদের কসম করলে আল্লাহ তাদের কসম ভাঙেন না, কসমকে কসমের একদম হক আদায় করার ব্যবস্থা করে দেন, এই লোকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমর ইবনে জামূহ। তারপরে তিনি বললেন, ইয়াখুদু ফিল জান্নাতি বি আরজাতিহি, তার এই খোঁড়া পা নিয়ে সে জান্নাতে গিয়েছে কিন্তু পা তো আর খোঁড়া থাকেনি, এই জান্নাতে সে হাঁটা চলা করছে সুস্থভাবে, আমি দেখতে পেয়েছি ওমর, তাকে তার আরজু পূরণ করতে দাও। আমর ইবনে জামূহ আসলে উনি ছিলেন বনি সালামা কবি মদিনার অন্যতম একটা কবিলা, নাম হচ্ছে বনু সালামা, এই কবিলার তিনি শীর্ষস্থানীয় লিডার ছিলেন। ওনার ব্যাপারে হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই কবিলা লোকের ইসলাম কবুল করলো তখন তিনি বললেন, মান সাইয়িদুকুম ইয়া বনি সালামা, বনি সালামা তোমাদের প্রধান লিডার কে? তো কেউ কেউ জবাব দিল, জাদ ইবনে কাইস, যে আমাদের লিডার তো জাদ ইবনে কাইস, আল্লাহ আন্না নুবাখিলহু, তবে লোকটাকে আমরা একটু বখিল হিসাবে, তো বখিলকে আমরা বেশি পছন্দ করি না, সেই আমাদের লিডার। আরবরা কিন্তু এমন লিডার পছন্দ করত যে লিডারটা দরাজ দিলে দেয় বেশি, দান করে বেশি, আর যে লিডাররা খালি জাতীয় সম্পত্তি আত্মসাত করে তাদেরকে আরবরা না, এখনকার সমাজের লোকেরা তো পছন্দ করে না, কি মনে করেন? যে জনগণের সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি নিজের পকেটে ঢুকায় তাদেরকে মানুষ পছন্দ করে, যে মানুষ দেয় বেশি নিজেরটাও দিয়ে দেয় এদেরকে মানুষ বেশি পছন্দ করে। লিডার হওয়া লাগবে অনেক উদার, লিডার হওয়া লাগবে বড় মনের, লিডার হওয়া লাগবে বড় হাতের, ছোট মানা এবং বখিলি কেসেমের লোক, যারা বখিল কেসেমের তারা লিডার হওয়া ঠিক না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথায় একমত হলেন, না এরকম বখিল লোক তোমাদের লিডার হয়ে বসে আছে ঠিক না। ও আইউ দা ইন আদু আমিনাল বখল, বখিলের মতো কৃপণতার মতো খারাপ রোগ আর কোনটা আছে? বাল সাইয়িদুকুম আমরা ইবনুল জামুহ, এখন থেকে তোমাদের লিডার হয়ে যাবে আমরা ইবনুল জামুহ। তিনি এই মর্যাদা পেয়েছিলেন এবং সেই লিডার হিসাবেই তিনি জোহদের ময়দানে চলে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে সেই তৌফিক দান করেছেন। এখন আরেক লোক শহীদ হলেন আল উসাইরেম, তার কাহিনী বড় সাংঘাতিক কাহিনী। সে জান্নাতে গেল কিন্তু এক ওয়াক্ত নামাজও জীবনে পড়ে নাই। তা আপনারা বলবেন এই বেনামাজি কেমনি গেল জান্নাতে? তার ঘটনা আছে বেনামাজি হওয়ার। ওকে, তার নাম ছিল আমর ইবনে সাবিত, কিন্তু লোকেরা তাকে চিনত আল উসাইরেম নামে। আল উসাইরেম বনি আব্দুল আসাল আসাল আরেকটি কবিলা মদিনার, সে ইসলাম কবুল করতে রাজি হলো না। এমনকি মক্কা থেকে এসে যে যে দুই দুইবার অনেক সাহাবি ইসলাম কবুল করলেন, সে করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তারপরেও সে ইসলাম কবুল করলো না। এরপরে ফালাম্মা কানা ইয়াউমা উহুদ, উহুদ যুদ্ধের দিন আল্লাহ তাআলা মনে হয় তার দিলের ভিতরে ইসলাম ঢেলে দিলেন। ওকে, তো এখন সে ইসলাম কবুল করেই তরবারি একটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাহিনীতে যোগ দিলেন। এরপরে এমন যুদ্ধ করলেন, ওকে, দেখা গেল যে তাকে ভিতরে চলে গেছেন দুশ্মনের, অনেক মোকাবিলা করেছেন দুশ্মনের, তাকে আঘাত করতে করতে তার শরীরের কোনো অংশ বোধহয় আঘাতের বাইরে ছিল না। যুদ্ধ তখন শেষ হয়ে গেল, বনু আব্দুল আসাল তাদের কবিরার লোকজন কে কে আছে নিজের এলাকা নিয়ে দাফন করবে টোর বা এরকম চিন্তা করলো, বা চীনে অন্তত দাফন করবে, সেখানে তাদের লোকগুলো তালাশ করছে। এরপরে দেখলো যে উসাইরেমকে পাওয়া যাচ্ছে, চিনাই জানা এত আঘাত তার গায়ের মধ্যে, মানে শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তখনও ওনার প্রাণ বেরিয়ে যায়নি, রুহ তখনও আছে, শেষ মুহূর্তে ওনার তিনি রুহ এখনো আছে। তো সবাই দৌড়ে আসলো, এই আল্লাহ ইন্নাহাদ আল উসাইরেম, এই তো উসাইরেম দেখতে পাচ্ছি, মেজা আভি উসাইরেম কি কি কারণে এখানে আসলো? সে তো ইসলাম কবুল করে নাই, সে তো মুসলমানও না। লাকাদ কানা ইয়াবা আলাইনাল ইসলাম, কত চেষ্টা করলাম তাকে ইসলাম কবুল করাইতে, কবুল করেই না। এখন বলি ভাই তুমি কেমনে আসলা, তোমার এখানে তুমি তো ইসলাম কবুলই করো নাই। তখন তারা বলল আহাদাবুন আলা কাউমেকা আমরা গোয়াতন ফিল ইসলাম, আসলে ঠিক করে বলা কি তোমার এই গোষ্ঠীর লোকেরা চলে আসে তাদের কারণে হেল্প করতে আসছো, একটা জাতীয়তা চেতনা নিয়ে, জাতীয়তাবাদী চেতনা নিয়ে, নাকি তুমি ইসলামের কারণে ইসলামের দ্বারা মোটিভেটেড হয়ে আসছ? বুঝতে পারলাম না। তখন তিনি জবাব দিলেন বাল রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলামের কারণেই এসেছি। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আসলামতু, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং ইসলাম কবুল করেছি, অথবা আমি সেই নিয়তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে লড়াই করেছি শাহাদাত অর্জন করার উদ্দেশ্যে। হাত্তা আসাবানি মা তারাউন, তোমরা দেখতে পাচ্ছ আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন মনে হয়। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ইন্তেকাল করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, দেখছেন উসাইরামের কাহিনী, সে তো ইসলাম কবুলই করে না, কোনখান দিয়ে কবুল করলো? এসে একদম এই ময়দানে চলে আসলো এবং তার এই পাকাপোক্ত কথা আমরা শুনলাম ইন্তেকালের আগে। তখন তিনি মন্তব্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে একদম নিশ্চিত জান্নাতি হয়ে যাচ্ছে। আর ওই পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন, ওকে, ওয়ালাম ইসাল্লি লিল্লাহি সালাতান কাত্ত, এই লোকটা এক ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়া তার নসিবে হয়নি, কিন্তু জান্নাতি হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহুর কাহিনী, ওটা আমরা স্কিপ করে যাই। পরে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাহিনীর দিকে আমরা যাবো আরেকজন বীরত্বের সাথে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আব্দুর রহমান ইবনে আউফ মুহাজিরের সঙ্গে যার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন। এই সাদ আনসারি সাহাবি, তিনি আনসারিদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এবং তিনি আব্দুর রহমান ইবনে আউফকে যখন হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাতৃদের বন্ধন করে দিলেন আনসারি মুহাজিরের মধ্যে। তিনি আব্দুর রহমান আউফকে বললেন যে ভাই আমার এই যে বাগান আছে, আমি বড় বাগান, অর্ধেক খেজুর গাছ তোমার, অর্ধেক খেজুর গাছ আমার, আমার দুইজন বিবি আছে, তোমার তো বিবি নাই, একটাকে তালাক দিয়ে দেবো, যেটাকে তুমি পছন্দ করো তালাক দিব, তার ঈদের শেষ হয়ে গেলে তুমি তাকে বিয়ে করবা। সুবহানাল্লাহ। তা আব্দুর রহমান আব খুশির সাথে কবুল করছেন নাকি? যে ভাই তোমার এই বাগানও তোমার থাকবে, তোমার বিবিও তোমার থাকবে, আমাকে খেলে বাজার দেখাই দাও, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করতে জানি। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু পরে এমন ব্যবসায়ী হয়েছেন, মদিনার অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন, উনি ভিক্ষা নেওয়া লাগে নাই আলহামদুলিল্লাহ। যাই হোক, তো ওনার এই হোস্ট সাহাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের দিনে উনি শাহাদাত বর্জন করেন। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, এই দেখো তো সাদ ইবনে রবি শহীদ হয়ে গেছেন, সম্ভবত তাকে দেখতে পাচ্ছি না, তার লাশটা কোথায় কোন হালতে আছে আমাকে খবর নিয়ে আসো। অকাল আলী ইন রাআইতাহু ফাআকরিহহু মিন্নি সালাম, তিনি বললেন তুমি যদি তাকে দেখো শহীদ হয়ে মরে যায় নাই, এখনো জীবন্ত আছে, কোনো জায়গায় কাতরাচ্ছে, শেষ মুহূর্তে যদি থাকে তাহলে আমার পক্ষ থেকে তুমি সাদকে সালাম দিও। অকুল্লাহু ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা তাজিদুক, আর তাকে জিজ্ঞেস করো যদি কষ্টে দেখো যে তোমার কেমন লাগছে ভাই। এই দুটো খবর দিয়ে পাঠালেন কাকে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে, আর জিজ্ঞেস করতে তার কেমন ফিলিং হচ্ছে, কষ্ট হচ্ছে কিনা বেশি কথাটা জিজ্ঞেস করতে। তো যায়েদ ধরো আমি খুঁজলাম আতুফু বাইনুল কাতলা, কোথায় কোথায় শহীদদের মধ্যে খুঁজি বেড়াচ্ছি, সাদ ইবনে রবি কোথায়, আবার উনি কোথায়, ওনাকে খুঁজি। পরে দেখলাম পেলাম যে তিনি শেষ নিঃশ্বাসের মধ্যে বোধহয় আছেন, ওনার শেষ নিঃশ্বাস টানাটানি হচ্ছে, এবং তার শরীরের মধ্যে 70টার মতো আমি আঘাত দেখলাম, বর্ষা এবং তীরের আঘাত এবং তরবারির আঘাত মিলে প্রায় 70-এর মতো। আমি বললাম ইয়া সাদ ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরি ওয়া আলাইকা সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাকে সালাম দিচ্ছেন, সালাম দিয়ে পাঠিয়েছেন আমাকে আপনাকে সালাম দিতে, আর জিজ্ঞেস করতে বলেছেন আখবিরনি কাইফা তাজিদুক, আপনার এখন কেমন লাগছে, কি ফিলিং হচ্ছে, আপনার অনুভূতি কি? তখন তিনি সালামের জবাব দিয়ে বললেন ও আলাইকা সালাম, তোমাকেও সালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহি সালাম, আর তুমি তা ওনাকে গিয়ে খবর দিও, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদিনু আজিদু রিহাল জান্নাহ, যে আমি এখন ফিল করছি আমার নাকে জান্নাতের সুগন্ধ এসে গেছে, ওয়া কুল্লি কওমি আল আনসার, আর তুমি আরেকটি কাজ করো, আমার আনসারি যে আমার কবিলার লোকজন আছে তাদেরকে সবাইকে তুমি খবর দিবা যে লা উযরা লাকুম ইনদাল্লাহ আন ইখলাসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফীকুম শুফরুন বি তরফ, যে তোমরা খবরদার সাবধান, তোমাদের চোখের এক পাতার একটা যদি চুল থাকে, একটা পশম থাকে চোখের মধ্যে যেটা আঘাতপ্রাপ্ত হয়নি, এই অবস্থায় মানে তোমাদের কারো যদি জীবন থাকে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে কাফিররা পৌঁছে যায়, ওনাকে কিছু ক্ষতি করতে পারে, এমন যেন তোমরা কেউ অ্যালাউ না করো, এই খবরটা কি আমার জাতিকে তুমি পৌঁছে দিও আমার পক্ষ থেকে। যায়েদ বললেন এই কথা বলে আমার সামনেই ফাদাত নাফসুহু রাহিমাহুল্লাহ, আমার সামনেই আর দেখতে পেলাম যে তার জীবন রূপ আখেরি নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস এসে গেল, তিনি ইন্তেকাল করে ফেললেন। এরপরে ফাইনাল ঘটনা দিয়ে শেষ করব আমরা, একজন আত্মহত্যাকারী মুসলমানদের বাহিনীর মধ্যে পাওয়া গেল, তার কাহিনী আর আরেক অদ্ভুত কাহিনী, সেটা হচ্ছে ওই কুজমান যে কাফেরদের পতাকা বাহিনীর দুইজনকে একলা হত্যা করেছে এবং আরো বেশ কিছু লোককে কাফেরদের বাহিনী সে হত্যা করেছে, খুব বীরের মতো লোক, বড় বিশাল দেহী এক লোক, সে যুদ্ধে আসছিল কেন, জেহাদের কোনো নিয়তে আসে নাই। এই কুজবানের খবর হচ্ছে সাহাবী আসিম ইবনে উমর বলেন যে আমাদের মুসলমানদের পক্ষে একটি লোক লড়াই করতে থাকলো খুব বীরত্বের সাথে, রাজুল গরিব, আমরা তাকে চিনি না অনেকে, লাইদুরা মিমান হুয়া, কোন জায়গা থেকে হঠাৎ করে লোকটা আসলো। ইউকাল উল্লাহ কুজমান, তার নামের পরিচয় দিল কুজমান। তার ব্যাপারে সাহাবীরা বলেছিলেন এই লোকটা তো আজকে অনেক লড়াই করেছে, অনেক তেজস্বী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে, কত লোক তাকে কেসে কুপকাত করেছে। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেছিলেন ইন্নাহু লামিন আহলিন নার, সে তো আসলে জাহান্নামী। ফালাম্মা কানা ইয়াউমাহিন কাতাল কিতালান শাদীদান, এত যুদ্ধ যুদ্ধে এত ভূমিকা রাখলো, প্রায় 7-8 জন মুশরিককে সে নিজে একাই হত্যা করলো। প্রচন্ড শক্তিশালী লোক ছিল, কিন্তু সে নিজে অনেক আঘাত পেয়েছে, অনেক আঘাত পেয়েছে। আঘাতে 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 আঘাত যুদ্ধের শেষে সে যখন এইগুলো আঘাত মোকাবিলা করে বেকার হয়ে শুয়ে আছে, তখন কিছু সাহাবি যারা আশেপাশে ছিলেন তারা বললেন তাকে, আল্লাহে লাকাদ আবলাইতা আলইয়াউমা ইয়া কুজমান ফাআবশির, কুজমান তুমি আজকে যে লড়াই করেছ, যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যেভাবে তুমি টিকে থেকেছ, তোমার জন্য অনেক সুসংবাদ আছে। ফাআবশির, অনেক সুসংবাদ তোমার কপালে আছে, তোমার ভাগ্যে আখেরাতে কত সুসংবাদ আছে। কালা বিমাদা উবাসসার, বলে কিসের সুসংবাদ দাও আমাকে, কিসের সুসংবাদ? তখন সে এবার আসল কথা বলল, কালা ফা আল্লাহি ইন কাতাল তু ইল্লা আন আহসাবি কওমি, আমি তো আসছি আমার কওমের মদিনাবাসীদের জাস্ট একটু তাদের উপর অন্য জাতি আক্রমণ করেছে, জাতীয়তাবোধের চেতনা নিয়ে আসছিলাম যে অন্য কম আমার কম কেটা করছে, কমের পক্ষ থেকে লড়াই করতেছি। ওলাউলা যালিকা মা কাতালতু, আমার কমের পক্ষ থেকে যদি না হতো কোনো কারণ, দিন ধর্ম কোনো কিছু আমাকে যুদ্ধে এখানে আনে নাই, এগুলার তালে আমি নাই, আমি ওই তালে নাই, আমার জাতির উপর আঘাত আছে, আমি জাতির পক্ষ থেকে মোকাবিলা করছি। এটা হলো জাতীয়তাবোধ, ন্যাশনালিজম। ন্যাশনালিজম ইসলামে অমুক জাতীয়ত, বাঙালি জাতীয়তাবাদ, মালয় জাতীয়তাবাদ, তুর্কি জাতীয়তাবাদ, ফিলিস্তিনি জাতীয়তাবাদ, ইসলাম কি এগুলোর জন্য আসে? কোনটার জন্য আসে? ইসলাম আমাদের পরিচয় কি? ইসলাম মুসলিম। কবি বলেছেন আবিল ইসলাম লা আবালি ইল্লা সেওয়াহু, আমার পিতার পরিচয় বলতে জিজ্ঞাসা করলে কেউ আমি বলবো আমার পিতৃ পরিচয় হচ্ছে ইসলাম, আমার এছাড়া কোনো জাতীয়তাবাদ নাই, আমি একমাত্র দিন ইসলামে বিশ্বাসী। ইন্না হাযিহি উম্মাতাকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই জাতি এক জাতি, মুসলিম উম্মাহ। ওয়ালাউলা যালিকা মা কাতালতু, তা নাহলে আমার জাতির উপরে অ্যাটাক না হলে আমি আসতাম না কিছুতে এখানে। এই কথার দ্বারা কি বোঝা গেল? ফালাম্মা ইশতাদ্দাত আলাইহি জিরাহাতুহু আখাযা সাহমান মিন কিনানাতি ফাকাতালা বিহি নাফসাহু, রাতের বেলায় যখন সে আঘাত আর ব্যথা সহ্য করতে পারেনি, তার হাতের কাছে তখন একটা তীরের মতো কিছু ছিল, ওইটা দিয়ে নিজের উপরে আঘাত করে আত্মহত্যা করলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাহু লামিন আহলিন নার, সে যে জাহান্নামী, বোঝা গেল? এখন যে ব্যক্তি আত্মহত্যা করে সে কি আর জান্নাতে যেতে পারে? সে জাহান্নামী হবেই, কারণ এই একটি হাদিস এসেছে আমরা এই প্রসঙ্গে শুনে নেই, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতারা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নাম ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফীহা আবাদান, কেউ যদি আত্মহত্যা করার জন্য উপরে পাহাড়ের উপরে উঠে উঠে জাম করে আত্মহত্যা করে, নাওডেজ বর্তমান জমানায় বড় উঁচু ব্রিজে উঠে আত্মহত্যা করে, বিরাট বিল্ডিং এর উপরে উঠে আত্মহত্যা করে, এইসব দেশে কোন কোন জায়গা আছে একটু উঁচু পোল বলা যে এই এটা আত্মহত্যার জন্য বিখ্যাত। ইউরোপের একটা দেশ আছে, ওই জায়গায় অনেক টুরিস্ট যায় আত্মহত্যা করতে, টিকিট করে ওখানে যায়। তো যে ব্যক্তি এরকম উঁচু জায়গার থেকে নিজেকে জমিনে নিক্ষেপ করে আত্মহত্যা করে, কেয়ামতের দিন জাহান্নামে তার জন্য আল্লাহ তাআলা এরকম পাহাড় বানাবেন আর বলবেন তুমি বারে বারে আত্মহত্যা করতে থাকো। ওমান তাহাসসা সুম্মান ফাকাতারা নাফসাহু ফাসুমহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে তাকে এই জাহান্নামের মধ্যে বিষ দেওয়া হবে এবং বারে বারে সে বিষ খাবে আর আত্মহত্যা করবে আর এই ব্যথা পেতে থাকবে জাহান্নামের মধ্যে। ওমান কাতারা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতু ফি ইয়াদিহি ইয়াদাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদিন মুখাল্লাদান ফিহা আবাদান, যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আত্মহত্যা করে সেই অস্ত্র তার হাতে তুলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে, বারে বারে সে নিজেকে এই অস্ত্র দিয়ে আঘাত করবে এবং সে তা এভাবে তাকে আত্মহত্যা করতে হবে। তো এভাবে আত্মহত্যার খবরগুলো আসলো। এরপরে আমরা আরো কিছু সাহাবীর বীরত্বের কাহিনী শুনবো। ওহদ যুদ্ধের কাহিনী চলছে, কিন্তু যুদ্ধের আরো কতগুলো চ্যাপ্টার আছে সেগুলো আমরা শুনবো পরে, আজকে আর আগানো গেল না।